اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ. وقال النبي صلى الله عليه وسلم أعمار أمتي ما بين الستين إلى السبعين أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، اللہ رب العالمین ہمارے اس مجلس کے قبول کریں এবং এই মাহফিলের ওসিলায় আমাদের সকলকে মাগফিরাত দান করেন। দিলটা খুব খুশি লাগতেছে, কারণ আগেও আসছি আপনাদের এই মসজিদে, তখন খুব ছোট ছিল, আপনারা অনেক কষ্ট করে চাপাচাপি করে বসে কথা শুনছেন। এরপর আজকে আসলাম আলহামদুলিল্লাহ সেই মসজিদ, আল্লাহ মেহরবানি করে আপনাদের উসিলায় এটাকে প্রশস্ত করে দিচ্ছে। এখন আপনারা আরামের সাথে নামাজ পড়তে পারতেছেন, দিনের কথা শুনতে পারতেছেন। আল্লাহ আমাদের সকলের দিলকে প্রশস্ত করে দেন, আমরা যেন দুনিয়ার চিজ আসবাবের কাঙ্গাল না হই। মানুষ আখেরাতকে নষ্ট করে কেন? সে দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায়, আমার এই লাগবে, সেই লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ফ্রিজ লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, তখন তার এনার্জি, তার শক্তি সামর্থ্য ওই লাইনে ব্যয় হয়, আখেরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর যদি কেউ দুনিয়াকে লক্ষ্য বস্তু না বানায়, আল্লাহ যা কিসমতে রাখছেন এ তো আসবেই। আমাকে হালাল কোন সোর্স অবলম্বন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তারপর আমার কিসমতে যা আছে আসবেই। হাদিস আসছে, মানুষের মৃত্যু মানুষকে যতটুক অন্বেষণ করে, তালাশ করে, তার রিজিক তার থেকে বেশি তালাশ করে। কারণ মৃত্যু আসার আগে ওই রিজিকটা তার হাতে আসতে হবে, তার ভোগ দখলে আসতে হবে। এই জন্য মৃত্যুর থেকেও তাগাদা বেশি কাজ রিজিকের, যে রিজিকের জন্য আমরা এত পাগল। দরকার নেই, পাগল হওয়ার দরকার নেই। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের বয়স 4 মাস মায়ের পেটে, তখন রূহ দেওয়ার সময় হয়ে গেছে। এই রূহ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন, যে 4টে বিষয় লিখে তার গলায় ঝুলায় দাও। আমাদের প্রত্যেকের গলায় কিন্তু ঝুলানো আছে, কিন্তু ওটা গায়েবের জিনিস, আপনি আমি দেখতে পাবো না, ফেরেশতারা দেখতেছে। সেই 4টে জিনিসের মধ্যে একটা তো আমাদের হায়াত, কতটুক হায়াত পাবো? ইসলামে কোনো অকাল মৃত্যু নেই, গলত কথা। যাকে যতটুক হায়াত আল্লাহ দিচ্ছেন, বাজেট ওইটুক পুরা করে সে মরবে, ওর আগেও মরবে না, ওর পরও মরবে না, 1 সেকেন্ডও দেরি হবে না। তাহলে অকাল মৃত্যু কি? কোন অকাল মৃত্যু নেই, তার তাকদীরে লেখা আছে ওইটা। ওখানে আর একটা কথাও লেখা আছে, যে আমার কিসমতে কি পরিমাণ রিজিক আসবে, এটার ফয়সালা ওই যে গলায় লটকাইছে ওখানে আছে। তো আপনি আমি দুনিয়ায় আসার বেশ আগে, দুনিয়াতে আসার, জন্মগ্রহণ করার, ভূমিষ্ঠ হওয়ার প্রায় 5 মাস আগে ওই সিদ্ধান্ত গলায় লাগাই দেওয়া হয়েছে, যে আমাদের রিজিক কত, সেটাই আসবে। আপনি যদি হকের পথ থাকেন, হালাল পথে থাকেন, তো হালাল ভাবে আসবে। আর যদি অধৈর্য হয়ে যান, হারাম পথে চলে যান, নাউজুবিল্লাহ, তো হারাম ভাবে আসবে, কিন্তু ওর থেকে বাড়বে না। গলায় যে লটকানো আছে ওর থেকে বাড়বে না, ওইটাই আসবে। ধৈর্য ধারণ করলে হালাল পাবে, অধৈর্য হলে হারাম পাবে, কিন্তু বাড়বে না। যা লেখা আছে তাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ পড়ার জন্য কোন একটা মসজিদে ঢুকলেন, ওখানে একটা লোক পাইলেন, তাকে দায়িত্ব দিলেন, ভাই আমি নামাজ পড়ে বের হওয়া পর্যন্ত আমার এই ঘোড়াটা একটু তুমি দেখো। আমরা করি না, ও তো গাড়ি দেখে তো চা খাইতে গেছে, একজন একটু বলে দেয় ভাই একটু খেয়াল রাখি, ওনাকে বলা গেছে। অচেনা মানুষ, উনি নামাজ পড়ে আসে, দেখে ঘোড়া তো আছে কিন্তু ওর পিঠে বসার একটা গদি থাকে, এটা নেই, এটা উধাও। তো ওটা ছাড়া তো সফর করা মুশকিল, কষ্টদায়ক, কষ্টদায়ক। তো উনি আর কি করবেন, উনি পার্শ্ববর্তী কোন মার্কেটে গেলেন ওই গদি কেনার জন্য। যাই দেখেন ওনারটাই আছে ওই দোকানে, আরো আছে, ওইটাও আছে। তো ওইটা উনি দর করলেন, দোকানদার বলল যে আমি এটা একটু আগে কিনে রাখছি 8 দিরহাম দিয়ে, আপনি এটা 10 দিরহাম দিলে নিতে পারবেন, 10 দিরহাম দিলে এটা আপনি নিতে পারবেন। উনি নিলেন, ওনার তো লাগবে, নিয়ে উনি চলে গেলেন। তো মনে মনে চিন্তা করলেন যে ওই লোকটা যে ধৈর্য ধারণ করতো, ওইটা চুরি না করতো, তো উনি যখন তাকে দায়িত্ব দিচ্ছে পাহারা দেওয়ার, তখনই মনে মনে খেয়াল করছেন আমি নামাজ পড়ে যখন ফিরে আসবো ঘোড়াটা বুঝে পাবো, তো এই লোকটাকে আমি কিছু হাদিয়া দিব, 10 দিরহাম হাদিয়া দিব বা 8 দিরহাম হাদিয়া দিব। উনি মনে মনে এটা নিয়ত করছেন। উনি দেখলেন যেটা নিয়ত করছেন ওইটাই সে বিক্রি করে পাইছে, কিন্তু অধৈর্য হওয়ার কারণে হারাম ভাবে পাইছে, চুরি করে নিয়ে দোকানে পাইছে। ধৈর্য ধারণ করতো ওনার ঘোড়াটা পাহারা দিত তো ওই টাকাই পাইতো, কিন্তু সেটা কি হইতো? হালাল হইতো। অধৈর্য হয়ে লাভটা কি? সেই টাকাই পাইলো, বাড়াইতে পারলো না, কিন্তু হারাম ভাবে। এটাই 15 পারার এক আয়াত আছে, মান আরাদাল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। কেউ যদি দুনিয়া চায়, আমি রব্বুল আলামিন যতটুক চাই অতটুক সে পাবে, যত চেষ্টা করুক ওর থেকে বাড়াইতে পারবে না। আল্লাহর পথে থাকলে হালাল ভাবে পাবে, নুতিহি মিনহা মা নাশা, আমি তাকে দুনিয়া থেকে দিব মা নাশা, যতটুক আমি রব্বুল আলামিন চাই, আপনার চাওয়া অনুযায়ী পারবে না। কোন আয়াতে কোন হাদিসে কথা নেই যে আপনি মিল ফ্যাক্টরি যত বাড়াবেন তত রিজিক বাড়বে, তা নেই। সব আয়াতে এক কথা, ইয়ামসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য যতটুক চান রিজিক বাড়াই দেন, যার জন্য চান কমাই দেন। এখানে শব্দ আছে লিমান ইয়াশা, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যার জন্য যতটুক চান সে অতটুক পাবে। আপনি ব্যবসা বাড়াইলেন, জামাত টামাত বাদ দিয়ে, নামাজ তরক করে, হালাল হারাম বাদ দিয়ে আপনি নাজায়েজ তরিকায় চলে গেলেন, ওই কেসমতটুক পাবেন কিন্তু হারাম ভাবে পাবেন, লাভ কিছুই হবে না, ওইটাই থাকবে। বাড়ানোর ক্ষমতা নেই আমাদের। এই জন্য অধৈর্য না হওয়া, হালাল পথে থাকা, আপনার কেসমতটা আসবেই, আসবেই, আসতে হবে। আপনার মৃত্যুর আগে ওই রিজিকটা আসতে হবে, আল্লাহর ফয়সালা। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন ভোগ বিলাস করার জন্য না, বিশেষ উদ্দেশ্য নিয়ে, বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। এই জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা, মানুষ কি মনে করছে তাকে বেকার ছেড়ে দেওয়া হয়েছে? তার সৃষ্টির দ্বারা আমি রব্বুল আলামিনের কোন উদ্দেশ্য নেই এই মনে করছে? আর এক জায়গায় বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, মানুষটা কি মনে করছে তাদেরকে উদ্দেশ্যবিহীন বানানো হয়েছে? উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে, যেটাকে মাকসাদে হায়াত বলে। মাকসাদে হায়াত, হায়াতে আমরা অনেক কিছুই করব, কিন্তু ওর মধ্যে একটা জিনিস থাকতে হবে, হায়াতের লক্ষ্য উদ্দেশ্য, বাকিগুলো আনুষঙ্গিক, বাকিগুলো আনুষঙ্গিক। দুনিয়া থাকতে হলে একটা বাসস্থান লাগবে, দুনিয়া থাকতে হলে কিছু লেবাস পোশাক লাগবে, একটা বাহন লাগবে, এরকম কিছু কিছু জিনিস লাগবে, ছাড়া আমরা চলতে পারবো না। খানা খাইতে হবে, ঘুমাইতে হবে, ওয়াশরুমে যাইতে হবে, এগুলো লাগবে, কিন্তু এইগুলো আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য না, এগুলো আনুষঙ্গিক বিষয়, আনুষঙ্গিক বিষয়। লক্ষ্য উদ্দেশ্য কি এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি বানিয়েছি আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। কি গোলামি? গোলামিটাও বিভিন্ন আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সেই উদ্দেশ্য এখানে একটু ভুলছেন, আমানু ওয়ামিলুস সালিহাত, দিলের যে বিশ্বাসগুলো নবীজি বলে গেছেন যাকে ইমান বলা হয়, ওইগুলো ঠিক করবে। আর আল্লাহ কিছু আমল দিচ্ছেন আমাদের জান মাল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এইগুলোর ব্যাপারে, বা আরো কিছু আমল দিচ্ছেন, নামাজ রোজা হজ যাকাত, এটাকে আমল বলা হয়। তো এই আয়াতে সে লিয়াবুদু ইবাদতটা কি তার একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, তোমার ইমানটাকে ঠিক করতে হবে আর আমলটাকে ঠিক করতে হবে। আমরা তো মনে করি আমরা মুসলমানের ঘরে আসছি, আমাদের ইমান তো ঠিক আছে, আমাদের ধারণা। অথচ ইমান কোন পৈতৃক সম্পত্তি না, তো মুসলমানের ঘরে আসলে সে মুমিন আর হিন্দুর ঘরে আসলে সে কাফের, এরকম না। অনেকে মুসলমানের ঘরে এসে কাফের থাকতেছে, মুসলমানের ঘরে আসছে কিন্তু সে নাস্তিক, আল্লাহকে মানে না, ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করে, আসে তো মুসলমানে করে, তো ইমান হলো কই? আর অনেকে আসে অমুসলিমের ঘরে, কিন্তু সে তখন নাকি গবেষণা করছে বিভিন্ন ধর্ম নিয়ে, সে গবেষণা করছে, রিসার্চ করছে, দেখছে ইসলামের মতো ধর্ম আর নেই, সব দিক দিয়ে, যুক্তির দিক দিয়ে বলেন, সায়েন্সের দিক দিয়ে বলেন, যে কোনো দিক দিয়ে বিচার করেন, সে দেখতেছে ইসলামে যে ধর্ম, যে ধরনের বিধি বিধান দেওয়া হয়েছে এটা কোন ধর্মে নেই। তখন সে অমুসলিমের ঘরে এসে মুসলমান হয়ে যেতে, প্রায় পত্রিকায় দেখবেন অমুক মুসলমান হয়ে গেছে, অমুক মুসলমান হয়ে গেছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাম করা ব্যক্তিত্ব মুসলমান হয়ে যেত, মেয়েরা ইসলামের ছায়া তলে আসে, কাফের মেয়েরা পর্দানিশীন হয়ে যেত, ফাতেমা নাম রাখত। তো বলতেছিলাম ইমানটা পৈতৃক সম্পত্তি না, তো মুসলমানের ঘরে আসলে তারা সব মুসলমান, কাফেরের ঘরে আসলে সব কাফের না, যে ইমানের মেহনত করবে সে ইমানদার, সে মুসলমানের ছেলে হইতে পারে, সে কাফেরের ছেলে হইতে পারে, যে ইমানের জন্য মেহনত করবে, ইমান শিখবে সে ইমানদার, চাই সে মুসলমানের ছেলে হোক, চাই সে কাফেরের ছেলে হোক, শিখতে হবে। বাপের ইমান দিয়ে বেটার কোনো কাজ হবে না, মায়ের ইমান দিয়ে মেয়ের কোনো কাজ হবে না, মেয়ের ইমান দিয়ে মায়ের কোনো কাজ হবে না, আমল তো আপনি আর একজনের দিতে পারেন, একপাড়া কোরআন শরীফ পড়ে আল্লাহ আমার অমুক অমুক আত্মীয় রে তো সব পৌঁছাই দাও, আপনার সব কিন্তু কমবে না, এই যে আমরা সব পৌঁছাই দিই এতে আমাদের সব কিন্তু কমে না, কিন্তু আপনি হিম্মত করে, সাহস করে যাদের কথা বললেন আল্লাহ সবাইকে ওই পরিমাণ সব দিয়ে দেন, আমল দেওয়া যায়। কিন্তু ইমান এমন একটা জিনিস এটা কেউ কাউকে দিতে পারে না, কেউ কাউকে দিতে পারে না। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে কি না বাপের দাওয়াত কবুল করলো না, কাফের, সে নৌকায় উঠলো না, প্লাবনে শেষ হয়ে গেল, বাপে বলছিল তুমি আমার দাওয়াত গ্রহণ করো, করে এই প্লাবনে ওঠো, আজকে কেউ বাঁচতে পারবে না। কোরআন শরীফে ঘটনা আছে, ওনার ছেলে বলল কি বলেন, এই উঁচা উঁচা পাহাড় দেখতেছেন না, সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি উঁচা পাহাড়ে উঠে যাবো, যত পানি হোক পাহাড়ে চড়া তো যাবে না, তার ধারণা ছিল। কথাবার্তা হইতেছে এর মধ্যে একটা ঢেউ আসলো, ছেলে উদা হয়ে গেল, কাফের অবস্থায় শেষ। বাপ নবী, নূহ আলাইহিস সালামের ছেলের কথা বলতেছে, ইব্রাহিম খলিলের বাপ মূর্তি তৈরি করে বাজারে বেচতেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাকে দাওয়াত দিচ্ছেন, রাজি হয়নি, উল্টা ধমকি দিছে যে এগুলো বলবা না, তাহলে আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। বাপ কাফের রয়ে গেছে, অথচ উনি আল্লাহর খলিল, বিশেষ বন্ধুকে খলিল বলা হয়, আর নর্মাল বন্ধুকে সদিক বলা হয়। সদিক উনি বিশেষ বন্ধু। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাই নিছিল, তার বাপ জাহান্নামী, দাওয়াত কবুল করে নাই। নবীর বাপ অনেক ঘটনা। লূত আলাইহিস সালামের স্ত্রী দাওয়াত কবুল করে নাই, তো নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কোন লাভ হয় নাই, জাহান্নামী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচা খাজা আবু তালেব, তাকে তিনি দাওয়াত দিছিলেন। লম্বা ঘটনা, ওদিক দিয়ে আবু জাহেল দাওয়াত দিছিল, তুমি যদি মুহাম্মাদের দাওয়াত কবুল করো তো মক্কার মহিলারা তোমার গালি দিব। আবু তালেব এত কাপুরুষ, মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ছেড়ে চলে গেছে, গালি দিব, এটা বুঝাইল আবু জাহাল। উনি শেষ পর্যন্ত নবীজির দাওয়াত কবুল করলেন না। নবীজি এ পর্যন্ত বলছিলেন চাষা একবার কালেমা পড়েন, আমি আপনাকে বেহেশতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করব। আল্লাহর সাথে কি ঝগড়া করা যায় নাকি? এই জন্য যারা হাদিসের ব্যাখ্যা দেয় তারা বলছে এখানে ঝগড়া মানে ঝগড়া না, এখানে ঝগড়া মানে হলো জোরদার সুপারিশ। ঝগড়া মানে জোরদার সুপারিশ করব, একবার কলেমা পড়েন আর কিচ্ছু লাগবে না। কারণ যদিও উনি কাফের ছিলেন কিন্তু নবীদিকে অনেক সহযোগিতা করছেন। অন্যান্য কাফেররা নবীদিকে কতল করতে আসছে, বিভিন্ন রকম ক্ষতি করতে আসছে, তারাও কাফের উনিও কাফের, কিন্তু উনি তাদেরকে কাছে গেছতে দেন নাই, নবীদিকে বাহ্যিক ভাবে হেফাজত করছেন। হেফাজতের মালিক তো আল্লাহ, ওনাকে ওসিলা বানাইছেন আল্লাহ, তো ওনাকে দিয়ে এত কাজ নিছেন কিন্তু উনি কালেমা পড়েন নাই। তো হাদিস আছে ওনাকে সবচেয়ে কম আজাব দেওয়া হবে, নবীদের এত খেদমত করছে কালেমা পড়েন নাই। কম আজাবটা কি? এটা হাদিস আছে, ওনাকে জাহান্নামে আগুনের দুটা জুতা পরাই দেওয়া হবে, আগুনের দুটা জুতা পরাই দেওয়া হবে, এতে ওনার পুরো বডি সিদ্ধ হয়ে যাবে। দিমাগ ওই যে গোস্ত পাক করতে গেলে একটা আওয়াজ হয় না টকবক করে, হ্যাঁ দিমাগ মগজ ওরকম আওয়াজ হবে। আর উনি মনে করবেন ওনাকে সবচেয়ে বেশি আজাব দেওয়া হইতেছে, বাস্তবে ওনাকে সবচেয়ে কম দেওয়া হইতেছে, কিন্তু উনি ধারণা করতেছে কি আমাকে সবচেয়ে বেশি আজাব দেওয়া হইতেছে। সার কথা, উনিও দোজকে যাবেন, নবীজির এত খেদমত করার পরও উনি কি করবেন? দোজকে যাবেন। তা আমি বিভিন্ন নবী আলাইহিস সালামের ঘটনা শুনাইলাম, কারোর বাপ, কারোর চাচা, কারোর ছেলে, কারোর স্ত্রী দাওয়াত গ্রহণ করে নাই, তো নবীর এত কোন লোক হওয়া সত্ত্বেও তারা দোজকে চলে গেছে। তো বোঝা গেল ইমানের ব্যাপারে কেউ কাউকে সাহায্য করতে পারে না, তা যারটা তাকে শিখতে হয়, অর্জন করতে হয়। কতগুলো বিশ্বাস যারা আপনারা ছোটকালে পড়ছেন, আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সাতটা পয়েন্ট আছে এখানে, এবং এই ব্যাপারে আমার একখান বাংলা কিতাব আছে। এই কিতাবের নাম হলো কিতাবুল ঈমান, কিতাবুল। এটা আমি সব জায়গায় বলি, ভাই আপনারা মসজিদে মসজিদে এই কিতাবটা তালিম করেন। ফাজাইলের কিতাবের তালিম হয়, তবলিগের ভাইয়েরা পড়েন, ভালো। মাসায়েলের তালিম হয়, ভালো। কোথাও কোরআনের তালিম হয়, সূরা কেরাত মশগুল করে, ভালো, সব ভালো। কিন্তু আমাদের দীন ইসলামের মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, এর থেকে জরুরি আর কিছু নেই, সেটা হলো ঈমান। ইসলাম ধর্মে বা যত ধর্ম আছেন, হযরত আদম থেকে এই পর্যন্ত সোয়া লক্ষ পয়গম্বরের, সোয়া লক্ষ উম্মত, সব ধর্মে সবচেয়ে জোর দেওয়া হয়েছে ঈমানের উপরে। ঈমান শেখো, বিশ্বাসগুলো ঠিক করো। বিশ্বাস যদি ঠিক হয়ে যায় আর তোমার আমলে ত্রুটি থাকে বা আমল নাই থাকে, তবুও তুমি জান্নাতে যাইবা। শুধু ঈমান দিও, মানুষ জান্নাতে যাবে। শুধু ঈমান দি, আমল নেই। মৌলানা আশরাফ আলী থানভি হাকিমুল উম্মত, তার কিসা কে না জানে? ওনার নাম সবাই শুনছেন না? মৌলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ, গত শতাব্দীর মুজাদ্দিদ, যুগ সংস্কারক, হাফিজুজুর রহমাতুল্লাহ পীর, কাটারা পীরজি হুজুরের পীর, মাওলানা শামসুল্লাহ ফরিদপুরের পীর। তিনি একটা ঘটনা লিখছে, এক হিন্দু মরে গেছে, তো কেউ তাকে স্বপ্ন দেখল, মরে গেলে অনেকে এরকম স্বপ্ন দেখে, আল্লাহ দেখায়। মাইয়েতে তো কোনো অধিকার নেই, এটা আল্লাহ করে। কেউ স্বপ্ন দেখছে, মুসলমান স্বপ্ন দেখে জিজ্ঞেস করছে, আপনার কি অবস্থা? তো বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দান করছে। তো এই লোকটা হচ্ছে, আপনি কি বললেন এটা? আপনি তো হিন্দু ছিলেন, হিন্দু তো জান্নাতে যাবে না। হিন্দু মানে কি? কোন অমুসলিম, কোন কাফের জান্নাতে যেতে পারবে না, তা আল্লাহর ঘোষণা। ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা কুফুর, শিরক, মুনাফিক, এই তিনটা একই পর্যায়ের। নাস্তিক, কুফুর, শিরক, মুনাফিক, নাস্তিক, এই সবগুলো মূলত কাফের। কুফুর, শিরক, নাস্তিক, মুনাফিক, এই সবগুলো কি? কাফের। এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ সবকিছুর ক্ষমতা আছে, কিন্তু তিনি কি করবেন আগে বলে দিচ্ছেন, এদেরকে আমি ক্ষমা করব না। আমার ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে সবকিছু করতে হবে, আল্লাহ ক্ষমা করবেন। তো ওই লোকটা বলতেছে, তুমি তো কাফের ছিলা, তোমাকে তো ক্ষমা করার কথা না, তুমি কেমনে বেঁচে গেলা? তখন সেই হিন্দুটা বলতেছে, দেখো এক রমজানে সব, উনি দোকানদার ছিলেন, সব মুসলমান দোকানদাররা না খেয়ে আছে, রোজা, আর আমার ছেলে আমার দোকান, চালাইতেছিল, দেখাশোনা করতেছিল, ও খাইতেছিল, আমি ওকে একটা থাপ্পড় দিছিলাম, দেখো তোর আশেপাশে সব মুসলমান ভাইরা না খাই আছে, অত সম্মান অর্থে তোর তোর খাওয়া ঠিক হয় নাই, না খেয়ে থাকা উচিত ছিল, আশেপাশে যত দোকানদার সব না খেয়ে তাদের সামনে তুই খাইলি কেন, থাপ্পড় দিছিলাম। এই যে মুসলমানদের রোজার প্রতি সম্মান দেখাইলাম, এইটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এবং আল্লাহ আমাকে মৃত্যুর আগে কালেমা পড়ার তৌফিক দান করছেন। মানে উনি বুঝাই দেন, আমি হিন্দু হয়ে মাগফিরাত পাই নাই, জান্নাত পাই নাই, একটা কাজের ওসিলায় আল্লাহ আমাকে ইমান দান করছেন, ওই ইমানের ওসিলায় কি পাইছি, জান্নাত পাইছি। এই ইমানটা কেউ কাউকে দিতে পারবে না, কোন নবীও না, কোন পীর পয়গম্বরও না, কেউ না, যারটা তাকে শিখতে হবে। ও আল্লাহ সালিল ইনসান আয়াত, ও আল্লাহ সালিল ইনসান ইয়াহু সৌফর। তো আমি বলতেছিলাম আমল দেওয়া যায়, আমল অন্যকে দেওয়া যায়, জীবিত ব্যক্তিকেও দেওয়া যায়, মুর্দা ব্যক্তিকেও দেওয়া যায়। জিন্দাকে কেমনে যায়? আমার অনেক ছাত্র, আমি 45 বছর পড়াইতেছি, 45 বছর পড়াইতেছি, বুখারি শরীফ পড়াই, আমি মূলত লালবাগে পড়াশোনা করছি, সেখানে শিক্ষক ছিলাম, লালবাগ কিল্লার সাথে শাহি মসজিদ। তো ওইখানে রাজনীতি ঢুকলো, ঢুকলে মতবিরোধ শুরু হয়ে গেল। রাজনীতি এমন এক জিনিস, এটা যদি কোনো মাদ্রাসায় ঢোকে তো ওখানে ছাত্র শিক্ষক দুই গুরু হয়ে যায়। হাফিজুর রহমাতুল্লাহ রাজনীতির ময়দানে আসছিলেন, দুই এক বছরের মধ্যে দুই গুরু হয়ে গেল। তখন ওখানে থাকার পরিবেশ থাকলো না, আমি জীবনেও করি না রাজনীতি, এখনো করি না। আমার রাজনীতি হলো ইমান আমলের দাওয়াত, এটা সবচেয়ে বড় রাজনীতি। মুসলমান যে এই রাজনীতি করে, তাহলে মুসলমানদেরকে রাজত্ব দিবে, কর্তৃত্ব দিবে। 18 পারা সূরা নূরের মধ্যে আছে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات لا يستخلفنهم في الارض, লোকের যদি ইমান ঠিক করে আর আমল ঠিক করে আর ইমান আমলের দাওয়াত দেয়, আমি রব্বুল আলামিন তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করব, ক্ষমতা দান করব। যারা রাজনীতি করে তা তো ক্ষমতার জন্যই করে, কেউ ক্ষমতা দেয় টাকা কামাইবে, আর কিছু হুজুর রাজনীতি করে কেন, আমি ক্ষমতা দেয় ইসলাম কায়েম করব। কিন্তু ওই পথে তো ক্ষমতা পাওয়া যাবে না, ক্ষমতা পাওয়া জীবনে ইসলাম কায়েম করতে পারবে না। বিভিন্ন হুজুরাদের রাজনীতি করতেছে, ওই পথে ক্ষমতা দায়িত্বও পারবে না কোনোদিন, ইসলাম কায়েম করতে পারবে না। ইসলামী রাজনীতি হলো তোমার ইমান আমলকে ঠিক করো আর অন্য ভাইকে ইমান আমলের দাওয়াত দাও, এইটার উপরে আল্লাহ ওয়াদা করছে তোমাকে ক্ষমতা দেওয়া হবে। পার্টি করলে আর সদস্য বাড়াইলে ক্ষমতা পাবে আর ইসলাম কায়েম করে ফেলবে, এটা কোরআনের তরিকা না, ইসলামের তরিকা না। ইসলাম কারোর বানানো তরিকায় কায়েম হবে না, ইসলাম তার নিজস্ব তরিকায় কায়েম হবে, কোরআনি তরিকায় কায়েম হবে। কোরআনের তরিকা এটা, সূরা নূর আমি পড়লাম 18 পারায়, মানে ওয়াদা শব্দ আছে। ওয়াদা মানে কি? বাংলা ওয়াদা, ওয়াদা মানে ওয়াদা। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তো আমার অর্থ বুঝতেছেন? ইমান আমল বুঝতেছেন না? আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমানু মানে ইমান, ওয়া আমিলুস সালিহাত মানে নেক আমল। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লা ইয়াস্তাখলিফান্না মানে কি? জমিনে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আল্লাহ মুসলমানদের ক্ষমতা দেয় নাই, নবীদিকে দেয় নাই, তার খলিফা দেশ চালায় নাই, এরপরে দৌলত উসমানিয়া এই তুর্কি তুর্কি এরা ইসলামদের দেশ চালায় নাই। ইংরেজরা ভারতবর্ষ দখল করার আগ পর্যন্ত যারাই দেশ চালাইছে, মোগল বলেন আর যাই বলেন, এরা তো কোরআন হাদিস দিয়ে চালাইছে। ব্যক্তিগত তাদের ত্রুটি থাকতে পারে, কেউ হয়তো ঠিক মতো নামাজ পড়ে নাই, কেউ অন্য কোন অন্যায় করছে, কিন্তু দেশ চালাইছে কি দিয়ে? ব্রিটিশ এদেশ দখল করার আগ পর্যন্ত দেশ চালানো হয়েছে কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। মানুষ শান্তিতে ছিল, কয়েকশো বছর দিল্লির ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। যদি মুসলমানরা জবরদস্তি করত তো ভারতবর্ষে একটা হিন্দু থাকতো না, একটাও থাকতো না, কিন্তু কাউকে জবরদস্তি করতে করে নাই, দাওয়াত দিছে। যারা মানছে মানছে, যারা মূর্তি পূজা করছে মন্দিরে করছে, কিচ্ছু বলে না। যে কারণে 800 বছর রাজত্ব করা সত্ত্বেও ভারতে এত হিন্দু রয়ে গেছে। এর মধ্যে বাদশাহ আলমগীর তো আল্লাহওয়ালা বাচ্চা ছিলেন, বাদশাহ নাসিরউদ্দিন আল্লাহওয়ালা বাচ্চা ছিল, সুলতান আলতামাস আপনারা বলেন ইলতুতমিস, ইলতুতমিস না, এটা যে লিখছে বাংলা বইতে উচ্চারণ করতে পারে নাই, ইলতুতমিস। ওনার নাম হলো আলতামাস, উনি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। বাদশাহ আলমগীর তো এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় আলেম ছিলেন, উনি কয়েকশো আলেমকে দায়িত্ব দিছিলেন, তোমরা দিনে মাসলা লিখবা, এক এক অধ্যায় লিখবা, আমি রাত্রে গভীর রাত্রে যখন বাদশাহী কাছ থেকে ফারেগ হই, ছুটি পাই, তখন আমি ওটা দেখে দিব, আমি দেখে দেওয়ার পরে ওটা ফাইনাল হবে। কয়েকশো আলেম মিলে দিনে এইগুলো তৈরি করছে, ফাইনাল করতেছে কে? দেশের বাদশাহ। সেটা পরবর্তীকালে একটা ফতোয়ার কিতাব হয়ে গেছে, যার এক নাম হলো ফতোয়া আলমগীরিয়া, আর এক নাম হলো ফতোয়া হিন্দিয়া, হিন্দুস্তানে লেখা হয়েছে, ফতোয়া হিন্দিয়া। আর এটা কনফার্ম করছে, দেখে দিছে বাদশাহ আলমগীর, ওটা আর এক নাম হলো ফতোয়া আলমগীরিয়া। তাহলে কি পরিমাণ এলেম ছিল, কয়েকশো আলেম মিলে লিখতেছে, উনি কনফার্ম করতেছে, তারপরে এটা কিতাবে লেখা হইতেছে, আর ওটা দেখে দেখে আমরা এখন ফতোয়া দিচ্ছি। এরা দেশ চালাইছে, আল্লাহ। কথাটা এখানটা আসছে যে আমি আগেও কোনো রাজনীতি করি নাই, এখনো করি না, অর্থাৎ যে রাজনীতি আপনারা বুঝেন, গণতন্ত্রের রাজনীতি, এটা করি নাই। কোরআনের রাজনীতি তো করি, এটা এখানে কথা বলতে আসছি, এটা কোরআনের রাজনীতি, এখানে আমি ইমান আমলের দাওয়াত দিব, এটা কোরআনের রাজনীতি। এটা যদি ব্যাপক করা যায় আল্লাহ মুসলমানদের ক্ষমতা দিবেন। আসল রাজনীতি, এই রাজনীতি তবলিগলারা করতেছে, এই রাজনীতি দাওয়াতুল্লাহরা করতেছে, আসল রাজনীতি, ইসলামী রাজনীতি এটা। অন্যগুলো তো গণতন্ত্র মাইনে করা হয়েছে, আর গণতন্ত্র তো ইসলামে নেই। আমি কিতাবুল ইমানের পঞ্চম অধ্যায় গণতন্ত্রের হাকিকাত কি, ইসলাম সমর্থন করে কিনা লম্বা চড়া লিখছি, সমাজতন্ত্র কি, জাতীয়তাবাদ কি, প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা করছি, দেখাইছি এই পশ্চিমা গণতন্ত্র যেটা ইহুদি খ্রিস্টানরা মিলে দুনিয়া দখল করার জন্য, পুরো দুনিয়াতে দাদাগিরি করার জন্য এটা আবিষ্কার করছে, ইহুদি খ্রিস্টানরা মিলে এটা আবিষ্কার করছে, তাদের সম্মিলিত ধর্ম এটা, এই গণতন্ত্র, এটা ইসলামে নেই। অনেক মুসলমান মনে করে সমাজতন্ত্রটা নেই ইসলামে, কিন্তু গণতন্ত্র আছে, এটা গলত কথা, গলত কথা। গণতন্ত্রের ভিত্তি হলো মেজরিটি যা বলবে এরপরে ফয়সলা হবে, আর আল্লাহ মেজরিটির ব্যাপারে যে কত আয়াত নাজিল করছে মেজরিটির বিরুদ্ধে, আট পারার প্রথম পৃষ্ঠায় একটা আয়াত আছে, আট পারার প্রথম পৃষ্ঠায় يضلوك عن سبيل الله, পৃথিবীর অধিকাংশ মানুষ কি করলো, এইটা যদি তুমি ফলো করো তো তুমি আল্লাহর রাস্তা থেকে হটে দেবা, গোমরা হয়ে দেবা। কোথায় থাকলো গণতন্ত্র? অধিকাংশ তো আপনি মানবেন তো গোমরা হয়ে যাবেন, আর ওখানে করতে যে অধিকাংশ যা বলবে ওটা বাস্তবায়ন করতে হবে, আর কোরআন তার বিরুদ্ধে কইতেছে। আর এই আয়াত তো কতবার আল্লাহ জানে, আকিলুন, এই আয়াত যে কতবার আছে, যিনি মানুষ বানাইছেন তিনি বলতেছেন আমি যে মানুষ বানাইছি এর অধিকাংশরা অবুজ, বুঝে না, জ্ঞানী গুণী অল্প কয়েকজন, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে, জ্ঞানী গুণী অল্প কয়েকজন, আর অধিকাংশ বেবুজ, বুঝছেন না, ইলেকশন হইতে দেয় এই বিড়ি খাওয়াই দিল আমাদের ভোট দিয়ে, ঠিক আছে, আর সামনে আর এক পার্টি সিগারেট খাওয়াই দিল আমাদের ভোট দিয়ে, ঠিক আছে, একটা সিগারেট খেয়ে তার পক্ষে ভোট দিচ্ছে, বোঝে না যে প্রেসিডেন্টের দায়িত্ব কি, কেমন লোক হওয়া উচিত, তা মন্ত্রীর দায়িত্ব কি, কেমন লোক হওয়া উচিত। অনেক মন্ত্রী এমপির সাথে আমার দেখা হয়, আমি বলি যে আপনি যে এলাকার মন্ত্রী বা এমপি, ওই এলাকার লোকেরা ইমান সম্পর্কে মেহনত করছে কিনা আপনাকে জিজ্ঞেস করা হবে, ওই এলাকার লোকেরা সহিভাবে কোরআন পড়তে পারে কিনা আপনাকে জিজ্ঞেস করা হবে, ওই এলাকার লোকেরা 100% নামাজ শিখছে কিনা, নামাজে কিনা আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি শুধু রাস্তা বানাই দিলেন, ব্রিজ বানাই দিলেন, হ্যাঁ, আর টিকা দিয়ে দিলেন করোনার টিকা, তো আর এক ধোকাবাজি, করোনা আর এক ধোকাবাজি, এটা কোন রোগ না, এটা একটা ব্যবসা, এটা দিয়ে যে কত রকম ব্যবসা করা হয়েছে এর লিস্ট দিলে দেখবেন যে 20 রকম কমপক্ষে লোকেরা কোটিপতি হয়ে গেছে। রোগ না এই জন্য কইলাম, যদি আপনার করোনা পজিটিভ আছে তো করোনার কোন চিকিৎসা নেই, চিকিৎসা দিবে নিউমোনিয়ার। কিসের নিউমোনিয়ার? করোনার কোন চিকিৎসা নেই, তোদের রোগ হয়তো ওরও চিকিৎসা থাকতো, নিউমোনিয়ার চিকিৎসা কেন দিস? এটা পরিকল্পিত ভাবে একটা জীবাণু ছড়ানো হয়েছে কাফেরদের পক্ষ থেকে, দিয়ে মানুষ মারার ব্যবস্থা করা হয়েছে। আর তাদের টাকা আমাদের জান মাল চিন্তাই করার জন্য এই জীবাণুটা ছড়াই দেওয়া হয়েছে। আমাদের ইমান নষ্ট করা হয়েছে, নামাজ নষ্ট করা হয়েছে। ইমান নষ্ট করলো কেমনে? আমাদের ইমান হলো ইসলামে কোন সংক্রামক রোগ নেই, কোরআনও তাই বলে হাদিসও তাই বলে। কোরআনের 10 পারায় দেখেন সূরা তওবা, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোন বিপদ আসবে না আমার আল্লাহর ফয়সালা ছাড়া, তাহলে কিসে সংক্রামক? বুখারী শরীফের হাদিস আছে, বুখারী শরীফ, আল্লাহ লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। এই লা আদওয়া, আদওয়া শব্দের অর্থ হলো সংক্রামক। ইসলামে কোন সংক্রামক রোগ নেই। আমাদের ডাক্তাররা যে মেডিকেল সায়েন্স পড়ছে তা তো কাফেরদের আবিষ্কার করা। কাফেররা কি আমাদের আকীদা জানে? আমাদের বিশ্বাস কি? দুনিয়ার লোকেরা কত কিছু বলবে, সবকে আমরা নিব? আমাদের কোরআন সুন্নাহর সাথে যতটুক মিল খায় ওটুক নিব, আর যেরকম মিল খায় না সারা দুনিয়ার লোকে বললেও আমরা মানব না, কোরআনের বিরুদ্ধে। স্কুল কলেজের বইতে লেখা আছে ডারউইনের মতবাদ যে আমরা মানব থেকে হয়েছি, আমরা নিব নাকি এটা? হ্যাঁ নিব, বানর থেকে হয়েছি আমরা। তাহলে এখন ক্যান্টনমেন্টে কত বানর, একটা তো মানুষ হয় না, উল্টা আমাদের ছেলে মেলে বানর হয়ে গেছে, এমন লাফালাফি করে আর নাচানাচি করে মিছিলের মধ্যে, নাচছে আর ঘোরে, নাচছে আর ঘোরে, বানর হয়ে গেছে। এগুলো কোন কথা? এর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বেঈমান বানানোর জন্য, কিন্তু সব কথা আমরা নিব না। আমাদের কোরআন হাদিস দেখতে হবে, লা আদওয়া কোন সংক্রামক নেই। এটা এত অপপ্রচার করা হয়েছে যে সবাই এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে সংক্রামক আছে, এত প্রচার করা হয়েছে। সবচেয়ে বেশি বিশ্বাস করছে ডাক্তাররা, ওরা তো আগেতে পড়ে রাখছে এই গলতটা, এই ভুলটা আগেতে পড়ে রাখছে, ওরা বেশি বিশ্বাস করছে এটা। এজন্য ওই জামানায় চিকিৎসা দেয় নাই, ওই জামানায় কোন বাবনের হাসপাতালে ডেলিভারি হয় নাই। আল্লাহ দেখাই দিতে যে ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়া জরুরি না, হাসপাতালে হওয়ার আগে বাবা আদমকে নিয়ে এই পর্যন্ত কেমনে সন্তান হয়েছে, ঘরে হয় নাই। হ্যাঁ আপনাদের কয়জন হাসপাতালে হয়েছেন আর কয়জন ঘরে হয়েছেন দেখেন তো, ওইটা আল্লাহ দেখাই দিচ্ছে। হাসপাতাল সব বন্ধ, ডাক্তার নেই করোনার ডরে। এখনো ডাক্তারের কাছে যান, কাছের কাছের বেড়া দিছে, দিয়ে মাইক লাগাইছে, ওই পাশে ডাক্তার জিজ্ঞেস করতেছে, ওই পাশে আপনি উত্তর দিচ্ছেন। আমি কয়েক ডাক্তারের কাছে গেছি ল্যাবে, এটে মডার্নে, এর মাইকে মাইকে চিকিৎসা দিচ্ছে, অর্থাৎ বিশ্বাস সংক্রামক। অথচ আমার নবী বলছে সংক্রামক না। এটা বলার পরে একজন সাহাবীর প্রশ্ন হয়েছিল, বোঝার জন্য জিজ্ঞেস করছিলেন, রাসূলুল্লাহ আপনি কইলেন সংখ্যা নামক না, কিন্তু আমরা যে দেখি একটা উটের ই হয় খুজলি চুনকানি হয়, ওর কাছে আর একটা গেলে ওইটারও হয়, এতে তো ধারণা হয় যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, আগেরটা কার কাছে গেছিল? পয়লাটা যে হইল সর্বপ্রথম, ওটা কার থেকে হয়েছে? আল্লাহর হুকুমে। তখন নবীজি বলেন, আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে তো পরেরটাও কি? ওর কাছে যাওয়ার কারণে না, আপনার যদি হয় তা আল্লাহর হুকুমে হবে, কারোর থেকে লাভ দিয়ে আসি হবে না। আর এরা তো খালি হাত ধোয়া শেখায়, আপনার নবী তো শুধু হাত ধোয়া শেখায় নাই, হাত ধোও, কুলি করো, নাক সাফ করো, ওতে বেশি শেখাই দিয়ে গেছে। তো নবীজি বলেন যে না, ওটা ওই ওই ওর কাছে গেছিল সেই জন্য হয় নাই। এখন আপনাদের প্রশ্ন হবে, এক হাদিসে আসছে যে এলাকায় মহামারী ছড়াই দেয়, তোমরা যদি ওখানে থাকো তো বের হয়েও না, আর যদি না থাকো তো ওখানে ঢুকো না, তো এটার দ্বারা তো বোঝা যায় আছে। আপনি ওই হাদিস দ্বারা কইলেন বা নবীজি ক্লিয়ারও করলো যে প্রথমটা করতে কে হয়েছে আল্লাহর হুকুমে, দ্বিতীয়টা আল্লাহর হুকুমে, এই হাদিস দিয়ে প্রশ্ন হইতে পারে। এটা মুহাদ্দিসিনরা জবাব দিছে, এটা হলো দুর্বল ইমানদারদের জন্য নবীজি বলেছেন। সবাই কি পাকা ইমানদার? হ্যাঁ, দুর্বল ইমান নেই, তাদের জন্য বলছেন। তুমি যখন ওইখানে নেই তো ওই এলাকায় ঢুকো না, কারণ ঢুকার পর যদি হয় হবে তো আল্লাহর হুকুমে, আর তুমি মনে করবা এই এলাকায় কেন আসলাম, এই আসার কারণে আমার তো হয়ে গেল, তো তোমার ইমান নষ্ট হয়ে গেল। দুর্বল ইমানদারের ইমান নষ্ট হবে? হবে আল্লাহর হুকুমে, আর সে মনে করবে কি এখানে ঢুকার কারণে হয়েছে। দুর্বল ইমান আর পাকা মোমিন হুকুম কিন্তু এক না, যেরকম বিয়ে শাদি। দুর্বল মোমিনে বলা হয়েছে তোমার পয়সা কড়ি নেই, বিয়ে করতে পারতেছ না, আচ্ছা রোজা রাখো, কন্টিনিউয়াস রোজা রাখো, রেখে নফসকে দুর্বল করে রাখো, যেন কোন অন্যায়ের মধ্যে না পড়ো, জিনার মধ্যে না পড়ো। দুর্বল মোমিনকে বুঝি। আবার আর এক শক্তিশালী মোমিন, এরও পয়সা নেই, এরে কি করছে? বিবাহ করো, এই বিবাহ রসিলায় আল্লাহ তোমাকে ধনী করে দিবে। দুজন মমিন, দুজন গরিব, পয়সা নেই, কিন্তু একজন করতেছে রোজা রাখতে, আর একজন করতেছে বিবাহ করতে, আঠারো পারা। আল্লাহ তোমাকে ধনী করে দিবে। এখন তো তোমার একজনের কেসমতের রেশন পাইতেছ, তখন তো দুইজনের কেসমত অনুযায়ী আসবে, তো বাড়বে না? একজনের রেশন আর দুইজনের রেশন এক হয় নাকি? হ্যাঁ, বাচ্চা কাছে হবে তখন কি দুইজন থাকবে না আরো বাড়বে? সদস্য বাড়বে, রেশনও বাড়বে। দেখেন একই কেস, কিন্তু ইমান দুর্বল হওয়ার কারণে রোজা রাখো, আর ইমান মজবুত হওয়ার কারণে বিবাহ করো, রিজিক আল্লাহ দিবে। ঠিক এখানে এরকম, যদি কারো ইমান মজবুত হয় তার জন্য ওই এলাকায় ঢোকা নিষেধ না, আর যদি কেউ দুর্বল ইমান হয় তার জন্য ওই এলাকায় ঢোকা নিষেধ। তো দেখেন এত অপপ্রচার করা হয়েছে যে আমরা অনেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছি, এবং এত আতঙ্কগ্রস্ত হয়েছি আল্লাহ কখন যাবে রাস্তাঘাটে পড়ে থাকি, আতঙ্ক হয়ে গেছে। কিন্তু তার ইমান ঠিক ইসলামে সংক্রামক নেই, সে আতঙ্কগ্রস্ত হয় নেই, আমাদের ইমান নষ্ট করছে, নামাজ নষ্ট করছে কেমনে, এত ফাঁক হয়ে দাঁড়াইতে হবে তিন হাত দূরে। আমি কয়েকদিন আগে ওমরায় গেছিলাম, সেখানে রাজা তো পিওর ইহুদি পন্থী, ইহুদিদের বুদ্ধিতে চলে, দেখলাম তিন হাত দূরে দূরে এরকম পায়ের নকশা আগে কি একটা জিনিস বুঝলাম না, কাগজ না কোনটা সত্যি দিন, ওদের পায়ের ই দিয়ে এ লাগাইছে একটা, তিন হাত দূরে লাগাইছে একটা লাগিয়ে রাখছে। এখন অবশ্য কেউ মানতেছে না, এখন মোটামুটি সপ্তাহখানি হলো লোকজন ব্যাপক হারে যাইতেছে, অত দূরে দূরে দাঁড়াইলে কারো জায়গা হবে না, কিন্তু এক জামানায় করছে এগুলো, ইদানিং শুনতে যে উঠাই দিচ্ছে, এত ফাঁক ফাঁক করে নামাজ হয়, আবার এই যে মাস্ক পরে নামাজের সময় লাগাই রাখে, অথচ আল্লাহ নবী কইছেন নামাজে মুখ খোলা রাখো, নামাজের সময় মুখ ঢেকে রাখবে না। এই মশলা জানে কয়জন, কজন জানে, নামাজেও লাগাই রাখে তো নামাজ হয়, রসুলের নাফরমানি করে। আবার তারা শেখাই দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জুমার নামাজে 10 জন যাবে, তারাবিতে 15 যাবে, কিন্তু কি হলো, তাদের কথা অনুযায়ী আমরা জুমা আর তারাবি পড়ব, মুসাফা করলে হাদিস আছে সব গুণে মাফ হয়ে যায়, অথচ খাওয়া তো মুসাফা করবে না, ন মুসাফা কেন, মুসাফা করলে তোমার করোনা আমার মধ্যে চলে আসবে। দেখেন ইমান নষ্ট করছে, নামাজ নষ্ট করছে, মুসাফা নষ্ট করছে, এই ইহুদিদের ফর্মুলা, যে যত বেশি মানছে সে তত বেশি মরছে। কত লোক বিবেকও কাছে আসতে দেয় নাই, কাউকে দেয় নাই, ওখানে রেখে দাও, গেটে রেখে দাও, খানা ওখানে রেখে দাও, ফাইল ওখানে রেখে দাও, এত পরেজ করছে, 1-2 বছর মরে গেছে, আর গ্রাম লোকেরা এর কোন পাত্তাই দেয়নি, হ্যাঁ কিছু করো, হ্যাঁ লাঙ্গল নিয়ে বেড়ে গেছে, লাঙ্গল নিয়ে খেতে বেড়ে গেছে, তাদের কাছে এগুলো কইলে কোনো পাত্তা দেয় না। এই পাবলিকের ইমান রাজধানীর লোকদের ইমানের থেকে মজবুত, এরা শিক্ষিত হয়ে ইমান দুর্বল হয়েছে, আরো ওরা অশিক্ষিত হয় ইমান মজবুত, ওরা পাত্তাই দেয় না, আর ওদের কারো হয় না করো না, ওরা পাত্তা দেয় নাই, এদের হয় নাই, বেশি গুরুত্ব দিছে তারা বেশি বলছে। আরে হইলে আল্লাহর হুকুমে হবে, হায়াত তো নির্দিষ্টটা জিনিস, বাড়বে না কমবে না, এত ভয় পাওয়ার কি আছে, হ্যাঁ এই সবসময় লাগাই রাখা হয় তো পরে আর একটা রোগ হবে, কি হবে, শ্বাসকষ্ট। এখন মাস্ক বেশি পয়সা নিচ্ছে, তখন আর শ্বাসকষ্ট চিকিৎসা দিয়ে পয়সা নিবে, যে স্বাস্থ্য আপনি ছাড়তেছেন ওটা আবার নিচ্ছেন। এজন্য বহু ডাক্তাররা প্রতিবাদ করছে, কে কার কথা শুনে, ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওই ইহুদিরা বলে ওইটাই ঠিক, নাউজুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমি যারা বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা খামাখা পাঠায় নাই, ইমান আমল ঠিক করার জন্য পাঠাইছে, কাজে ইমানের কিতাবে তালিম হইতে হবে, প্রত্যেকটা আমানতু বিল্লাহ, এ আল্লাহ সম্পর্কে কিছু কথা আছে, ও মালাইকাতি ফেরেশতা সম্পর্কে কথা আছে, ও কুতুবিহি আসমানি কিতাব সম্পর্কে কথা আছে, ও রুসুলিহি কথা আছে, এগুলো একটা একটা করে একদিন বলতে হবে, আধা মিনিটও লাগবে না। ও রুসুলিহি কি কথা আছে, যেমন সমস্ত নবী রসুল মাটির তৈরি মানুষ, একটা পয়েন্ট, এটা পড়তে কয় মিনিট লাগবে, সমস্ত নবী রাসূল মাটির তৈরি মানুষ, একটাও নূরের তৈরি ফেরেশতা না, একটাও আগুনের তৈরি জিন না, সব কি মাটির তৈরি মানুষ। একদিন হল কোন নবী রাসূল গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না, হয়ে গেল অদৃশ্যের খবর আল্লাহ জানে। সমস্ত নবী রাসূল নিষ্পাপ, তাদের দ্বারা কোন গুনাহ হয় না, তারা উম্মতের জন্য মডেল আদর্শ। তো সমস্ত নবী রাসূল নিষ্পাপ এই কথাটা কইতে কতক্ষণ লাগবে? এই পয়েন্টটা আর একদিন বলতে ওলামা কেরাম মওদুদী সাহেবকে কেন সাপোর্ট করে নাই, ওনার কথাগুলো মেলে না কোরআন হাদিসের সাথে। উনি লিখছে মওদুদী সাহেব যে সমস্ত নবী রাসূলকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনাহ করাইছে। তাহলে 1400 বছর ওলামারা বলে আসলো, কিতাবে লিখে আসলো, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করলো, নবী রাসূল নিষ্পাপ, উনি এসে উল্টাই দিলেন, তারা কয়েকটা গুনাহ করছে। কি জন্য? যাতে করে পাবলিক ওনাদেরকে খোদা মনে না করে। আরে খোদা মনে না করে এটা বুঝাইতে গুনাহ করাইতে হবে? ওনার খানা খাওয়া লাগে, ওনার ওয়াশরুমে যাওয়া লাগে, ওনার ওষুধ বিষুখ হয়, ওনার ঘুমাইতে হয়, উনি ব্যাগ নিয়ে বাজারে যায়, ওনার বাচ্চা কাঁচা হয়, হাজারো দলিল আছে, তুমি খোদা না, গুনাহ কেন করাইতে হবে? একটা পয়েন্ট যে ওনারা নিষ্পাপ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, ওনার উপরে নবুয়তের ধারাবাহিকতা শেষ না মানত। এই কাদিয়ানি সেটা এটা মানে না, তারা ওই পাকিস্তানের কাদিয়ান শহরে ইংরেজরা এক লোকরে নবী বানাইছিল, তারে মানে ইংরেজরা নবুয়তকে আল্লাহ দিবে না ইংরেজরা দিবে? ইংরেজ কাফের আল্লাহর দুশমন, তারা নবী বানাইতে পারে? তারা বানাইছিল, তারা নবী বানে, তার কোন ভবিষ্যৎবাণী খাটে নাই, একটা খাটছে, বহুত ভবিষ্যৎবাণী করছে, একটাও খাটে নাই, একটা খাটছে কি? আল্লাহ আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যুর জন্য খুব বেইজ্জতের সাথে হয়। তোর মৃত্যু হয়েছে ওই যে বাঁশ দিয়ে টয়লেট বানায় না, বারবার দাস্ত হইতেছিল, কমজোর হয়ে গেছিল দাস্ত হয়ে, তো বাসের টয়লেটে গেছিল, ওর ভাগ দিয়ে পড়ে একদম নাপাকের মধ্যে ডুবে গেছে, এই একটা তার দোয়া কবুল হয়েছে। আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু জন্য বেইজ্জতের সাথে হয়। সেই কাদিয়ানির এখন দেখেন, আপনি পঞ্চগড় ওই এলাকায় যদি যান, বহুত লোক কাদিয়ানি হয়ে গেছে, তাদেরকে ভুল বোঝানো হয়, বলে তোমরাও মুসলমান, তোমরা হলো আহমাদি মুসলমান, আহমাদি মানে তো কাদিয়ানি কাফের, মুসলমান হয় কেমনে? খ্রিস্টানরা কয় তোমরা ঈসাই মুসলমান, কাজে আমাদের ধর্মে আছো, ঈসাই মুসলমান, ঈসাই মানে তো খ্রিস্টান, মুসলমান হলো কেমনে? আর আহমাদি মানে কাদিয়ানি কাফের, এবার মুসলমান হয় কেমনে? এই ধোকা দিয়ে দিয়ে পঞ্চগড়ে যায় দেখেন, ঠাকুরগাঁও যায় দেখেন, কত লোক কাদিয়ানি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, আমাদের কোনো খবরই নেই, আমাদের কোনো খবরই নেই, ওই এলাকায় মাদ্রাসা নেই, বড় কোনো আলেম নেই, তবলিগ জামাত যায় না, গরিব এলাকা, কারণ মসজিদ গুলোতে উজুখানা নেই, টয়লেট নেই, তবলিগ জামাত যায় কোথায় থাকবে, কোথায় স্টেজা যাবে, টয়লেট নেই। এই সুযোগে কাফেররা ওই এলাকাগুলো বেছে নিছে। এই যে আমি ইমানের কয়েকটা পয়েন্ট বললাম, এই এক একটা পয়েন্ট বলতে এক মিনিটও লাগে না, ইমাম সাহেব যদি এটা এইভাবে পড়ে আর এই সাতটা বিষয় ব্যাখ্যা সহ আপনারা জেনে ফেলেন এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করেন, খালি জানলে হবে না, মনে প্রাণে বিশ্বাস করেন, শুধু জানা তো আবু জাহেলও জানতো, ইমানের কথাগুলো কিন্তু আবু জাহেল জানতো না, তা না। হযরত মুহাম্মদ সত্য নবী, তা আবু জাহেলও জানতো, কিন্তু এটা ক্ষমতার লড়াই ছিল। ওই লড়াইয়ের কারণে সে কলেমা পড়তো না। মুহাম্মদের একটা ক্ষমতা, পার্টি, আমার একটা পার্টি, আমি লিডার, আমি যদি ওনার কাছে মুসলমান হই তা আমার তো লিডারশিপ চলে গেল, আমার লিডারশিপ চলে গেল। জানতো না তা না, ভালো জানতো, বিশ্বাসও ছিল যে হলো সত্য নবী, কিন্তু এটা ঘোষণা দেয়নি। ঘোষণা দিতে হবে, কালেমা পড়তে হবে, জানলে হবে না। এই আমাদের মেইন দায়িত্ব হলো ইমান ঠিক করো, ইমানকে শেরেক মুক্ত করো, ইমানের মধ্যে কোন শেরেক যেন না থাকে। যদি পীরের নামে মান্নত করে, মান্নতটা ইবাদত না? মান্নত ইবাদত কি না? পীরের মাজারে বা পীরের নামে মান্নত করলেন, তা আল্লাহর ইবাদতটা পীরকে দিলেন, আল্লাহর ইবাদতটা পীরকে দিলেন, এর নামই শেরেক। শেরেক মানে কি? শরিক করা, অংশীদার করা, তোটা আল্লাহর পাওনা ছিল। সিজদা ইবাদত কার পাওনা? ওই ভণ্ডবীর, এদের কয়েকজনকে মরে গেল দেওয়ান বাগি, সব সিজদা নিত। এখনো যান আপনি মানিকগঞ্জে, এক ভণ্ডবীর তো মরে গেছে, এখন তার ছেলে, এও সিজদা নাই, মরিজানের সিজদা নাই। সিজদা তো আল্লাহর পাওনা, এটা আপনি পিসাবকে দিচ্ছেন, তাহলে পীরকে আল্লাহর সাথে শরীক করলেন, এটার নাম শেরেক। ইমানের সাথে শেরেক মিশানো থাকলে আপনার এই ইমানের এক পয়সা দাম নেই। ইমানের সাথে যদি জাররা বরাবর শেরেক মিশানো থাকে, আপনার ওই ইমানের কোন দাম নেই, বাতিল। দুধের মধ্যে চেনা পড়লে ওই দুধ আর খাওয়া যায়? কেটে দেয়, কেটে দেয়। ঠিক ইমানের মধ্যে শেরেক পড়লে, নবীদিকে নূরের তৈরি করলেন, শেরেক। নূরের তৈরি তো ফেরেশতা, নবীদিকে ফেরেশতা নাকি না মায়ের পেটে হয়েছে? নূর মানে আলো, আলোর আবার দাঁত ভাঙে কেমনে? আলোর আবার মাথা ভাঙে কেমনে? আলোর আবার সারা শরীর রক্তাক্ত হয় কেমনে? অনেকে নবীদিকে বলে হাজির নাজির, গায়েব জানেওয়ালা, হাজির নাজির গায়েব জানেওয়ালা একমাত্র আল্লাহ, কোন নবী না। সেইগুলো নিয়ে আল্লাহর সিফাত গুলো নিয়ে কাকে দেওয়া হয় দিতে? নবীদিকে দেওয়া হয় দিতে, সেরেক, তার ইমান নষ্ট হয়ে গেল। এই জন্য আজকে সবক এটাই, আমরা সহি ইমান কোনটা ওটা অর্জন করব। আর ইমানের সাথে শেরেক মেশে ওটা কি, ওটাও কিতাবে লেখা আছে, ওটাও শিখবো, যাতে আমরা ভুলেও ওই শেরেকি কাজগুলো না করি। এইটু করতে পারলে আমরা ইনশাআল্লাহ আমলের ত্রুটি থাকবা না থাক, এই ইমানের জোরে একদিন না একদিন বেসতে যাইব। কিতাবুল ইমান ঘরে ঘরে তালিম করেন, মসজিদে মসজিদে তালিম করেন। আজকে সবক এটা, আজকে আমি আমলের মধ্যে গেলাম না, আমল এই কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আয় রোজগার হালাল রাখা, আয় রোজগার, এটা হলো আমল। তারপরে বাপ মা, স্ত্রী সন্তান, পাড়া প্রতিবেশী, এদের যে অধিকার আল্লাহ দিয়েছেন ওইগুলো পূরণ করা, ওইগুলো বাপ মার 14টা হক, বেঁচে থাকলে 7টা, মরে গেলে আর 7টা, এগুলো জানতে হবে, এইগুলো হলো আমল। এগুলো তো ইমাম সাহেব বলবে, আমি কোন সময় বলবো? কিন্তু আজকে সবক, মূল সবক কি থাকলো? সহি ইমান শিক্ষা করা এবং ওই ইমানকে শেরেক মুক্ত করা, ইমানকে শেরেক মুক্ত করা। তাহলে আমি আল্লাহ করে ভরসা করে বলতে পারি যে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং এই ইমানের জোরে আপনি বেহেশতে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহি ইমান অর্জন করার তৌফিক দান করুক। এটা অটোমেটিক হবে না, পাসপোর্টে আপনাকে মুসলমান লেখা থাকলো, জমির দলিলে আপনাকে মুসলমান লেখা থাকলো, আদমশুমারিতে আপনাকে মুসলমান লিখলো, এতে মুসলমান হবে না। তাহলে তসলিমা নাসরিন মুসলমান, পাক্কা নাস্তিক। এটা মেহনত করে শিখতে হবে, ইমানের কিতাব পড়তে হবে, তালিম করতে হবে, এবং সেটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, বদ্ধমূল বিশ্বাস। পাহাড় হটতে পারে, টলতে পারে, আপনাকে ওই বিশ্বাস থেকে টলানো যাবে না, এইরকম পাক্কা বিশ্বাস লাগবে। এই বিশ্বাসের নাম হলো ইমান। এরকম বিশ্বাসের নাম কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম পাক্কা ইমান অর্জন করার তৌফিক দান করেন, এবং ইমান নিয়ে দুনিয়ার থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আর একটা প্রোগ্রাম আছে সাভারের দিকে, ওখানে চলে যেতে হবে, এই জন্য দোয়া চাইতেছি, আপনার জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.